বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআন ওয়া সায়াজজি
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 14 জুন, 31 জ্যৈষ্ঠ এবং ফার্সি 24 খোরদাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53 মিনিটে। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/irib বাংলা। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদ 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইরানে কথিত মার্কিন মানবাধিকার পর্যালোচনা ও স্বরূপ উন্মোচন সপ্তাহ পালন সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে কুসিক নির্বাচনের প্রচারণা ও প্রস্তুতি সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে। দৃষ্টিপাতের পর রয়েছে ইসরায়েল ধ্বংসের দ্বারপ্রান্তে শীর্ষক বিশেষ আলোচনা। কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে সাপ্তাহিক পরিবেশনা গল্প ও প্রবাদের গল্প শীর্ষক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম: ইরান সফর করছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো, দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে বাধা দূর করা হবে বলে ঘোষণা। গ্রিসে আটক ইরানি জাহাজের পণ্য ফেরত দেওয়ার নির্দেশ, $700 কোটি ফেরত দিতে দক্ষিণ কোরিয়ার তালবাহানা অব্যাহত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে কলকাতায় ব্যাপক বিক্ষোভ, অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। এবং বাংলাদেশের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের পর ক্লাস বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন ইসলামাবাদ ও তেহরান ঐতিহাসিকভাবে ভালোবাসার বন্ধনে আবদ্ধ। তিনি আজ তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন। তিনি আরও বলেন, ইরানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আরও জোরদার হওয়া জরুরি এবং নতুন সরকার দ্বিপক্ষীয় বাণিজ্যিক ক্ষেত্রে বিদ্যমান বাধাগুলো দূর করতে বদ্ধপরিকর। আফগানিস্তান হচ্ছে ইরান ও পাকিস্তান এই উভয় দেশেরই প্রতিবেশী। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিলাওয়াল ভুট্টো বলেন, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে। তেহরান ও ইসলামাবাদ আফগানিস্তানে সব দল ও গোষ্ঠীর অংশগ্রহণে সরকার গঠনের আহ্বান জানায়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আজ একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল নিয়ে ইরান সফরে এসেছেন। আগামীকাল তিনি মাশহাদে ইমাম রেজা আলাইহিসসালামের মাজার জিয়ারত করবেন বলে কথা রয়েছে। পাকিস্তানে নতুন সরকার গঠিত হওয়ার পর এই প্রথম দেশটির কোনো বড় কর্মকর্তা ইরান সফরে এলেন। ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছে দেশের নাগরিকদের নিরাপত্তা সরকারের কাছে রেড লাইন, এ নিয়ে কোনো রকম আপোষ করা হবে না। একই সঙ্গে ইহুদিবাদী ইসরায়েল ইরানের ভেতরে যে সমস্ত সন্ত্রাসী তৎপরতা চালিয়েছে তা বিনা জবাবে
পার পাবে না বলেও তেহরান ঘোষণা করেছে। ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদুরি জাহরমি বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তাকে হত্যা এবং ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল হামলা চালানোর হুমকি দেওয়ার পর বার্তা সংস্থা তাসনিম এই সাক্ষাৎকার গ্রহণ করে। আলী বাহাদুরি বলেন, ইসরায়েলের জন্মের মূলে ছিল দখলদারিত্ব ও সন্ত্রাসবাদ এবং এখন পর্যন্ত তা পরিষ্কার। অবৈধ ইহুদিবাদী সরকার সন্ত্রাসবাদ, নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল এবং এর অস্তিত্ব টিকে রয়েছে এই সমস্ত অন্যায় অপকর্মের মধ্য দিয়ে। ইরান সরকারের মুখপাত্র সুস্পষ্ট করে বলেন, ইসরায়েলের ব্যাপারে তাঁর দেশের অবস্থান একেবারেই পরিষ্কার এবং তাতে কখনো পরিবর্তন আসবে না। গ্রিসে আটক ইরানি জাহাজের পণ্য ফেরত দেওয়ার নির্দেশ জারি হয়েছে, এ তথ্য জানিয়েছে ইরানের বন্দর ও নৌ চলাচল বিষয়ক সংস্থা। এক বিবৃতিতে আজ এই সংস্থা বলেছে, ইরানের তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপের কারণে জাহাজের পণ্য ফেরতের নির্দেশ জারি হয়েছে এবং এখন এই নির্দেশ বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। গত মাসে ইরানের জাতীয় পতাকাবাহী জাহাজ আটক করে গ্রিস। এই ঘটনার পরপরই ইরানে নিযুক্ত গ্রিসের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে নিয়ম অমান্য করায় পারস্য উপসাগর থেকে গ্রিসের দুটি তেলবাহী জাহাজ আটক করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC জলদস্যুতা বন্ধ করতেও আনুষ্ঠানিকভাবে গ্রিসের প্রতি আহ্বান জানায় তেহরান। ইরানের বন্দর ও নৌ চলাচল বিষয়ক সংস্থার বিবৃতিতে আরও বলা হয়েছে, আমেরিকায় ইরানি জাহাজ এবং এর পণ্য আটক রাখার নির্দেশনা দিয়েছিল, এরপরও ইরানের প্রচেষ্টা ও দৃঢ়তার কারণে আমরা জাহাজ ও এর পণ্য ফেরত পাওয়ার প্রক্রিয়া প্রত্যক্ষ করছি। ইরানের আটকে পড়া $700 কোটি ফেরত দিতে দক্ষিণ কোরিয়ার তালবাহানা অব্যাহত রয়েছে। বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও দেশটি এক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সাহস দেখাচ্ছে না। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী পার্ক জিন ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন, ইরানের আটকে পড়া অর্থ ছাড় দেওয়ার ক্ষেত্রে এখনও অনেক বাধা রয়েছে। 2019 সালের সেপ্টেম্বর থেকে ইরানের তেল বিক্রি বাবদ $700 কোটি দক্ষিণ কোরিয়ার দুটি ব্যাংকে আটকে আছে। 2018 সালে আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার আগ পর্যন্ত দক্ষিণ কোরিয়া ছিল ইরানি তেলের অন্যতম প্রধান ক্রেতা। দক্ষিণ কোরিয়া এর আগে সুইজারল্যান্ডের মাধ্যমে ইরানের আটকে পড়া অর্থ তেহরানকে ফেরত দেওয়ার কথা বলেছিল। এই অর্থ দিয়ে সুইজারল্যান্ডের তৈরি ওষুধ ও চিকিৎসা সামগ্রী ইরানে পাঠানোর কথাও একবার বলেছিল তারা, কিন্তু এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিজেপি নেতানেত্রীর অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আজ কলকাতায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মার আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে আজ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা উত্তাল হয়ে উঠেছে। সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের ডাকে আজ মঙ্গলবার কলকাতায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ রাজ্যের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার মানুষ প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশে সামিল হন। এদিন দুপুর 1টায় সমাবেশের নির্ধারিত কর্মসূচি থাকলেও বেলা 12টার মধ্যে সংশ্লিষ্ট এলাকা প্রতিবাদী জনতার ভিড়ে ভরে ওঠে। এদিন প্রতিবাদ মিছিলটি কলকাতার ঐতিহাসিক টিপু সুলতান মসজিদ সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে ধর্মতলার ডোরিনা ক্রসিং হয়ে রানী রাসমণিতে পৌঁছায়। এখানে এক বিক্ষোভ সমাবেশে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি বিজেপির সাবেক নেত্রী নূপুর শর্মার কুমন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে গ্রেপ্তার দাবি করেন। এ সম্পর্কে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, আজ কলকাতার এই বিক্ষোভ মিছিল শেষ নয়। দিল্লি থেকে সাম্প্রদায়িকতার ঘৃণা যারা প্রচার করে, জাহান্নামের নরকের পতঙ্গ নূপুর শর্মা থেকে নরেন্দ্র মোদী তাদের যতক্ষণ দিল্লির ক্ষমতা থেকে না নামানো যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই আন্দোলন চলবে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জের ধরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আজ বন্ধ ঘোষণা করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জের ধরে বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ফারুকুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে আজ মঙ্গলবার থেকে আগামী 14 জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বিকেল 5টার মধ্যে ছেলেদেরকে হল এবং আগামীকাল বুধবার সকাল 10টার মধ্যে মেয়েদেরকে হল ছাড়তে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্ট এবং ছাত্র কল্যাণ পরিচালকের সমন্বয়ে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত রোববার ও শনিবার ক্যাম্পাসে দফায় দফায় সংঘর্ষে ছাত্রলীগের দুই পক্ষ জড়িয়ে পড়ে। বাস দেরিতে ছাড়া নিয়ে এই মারামারির সূত্রপাত হয় বলে জানা গেছে। এদিকে ছাত্রলীগের সংঘর্ষের জের ধরে আজ সকাল থেকে ক্যাম্পাসে হেলমেটধারীদের টহল দেখা গেছে। আজ ভোর 5টা থেকে সশস্ত্র মহড়ায় হলুদ হেলমেট পরা 15-20 জনের একটি দল বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে অবস্থান নেয়। হেলমেটধারী ওই তরুণদের কারণে বিশ্ববিদ্যালয়ের 12টি বিভাগের কোনো শিক্ষার্থী ক্লাসে যেতে পারছেন না বলে অভিযোগ করেছেন। এর আগে আজ সকাল 6টায় বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারী পরিবহনের জন্য বাস চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে রওনা দিলে হেলমেটধারীরা বাসগুলো আটকে পুনরায় গ্যারেজে ফেরত পাঠিয়েছে। দুই পক্ষের মারামারির পর গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের 12টি বিভাগের 2,800 শিক্ষার্থী ক্লাস বর্জন করে। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক রেজাউল করিম হেলমেটধারীদের পরিচয় নিশ্চিত করতে পারেননি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। শ্রীলঙ্কায় সরকারি চাকরিজীবীদের জন্য কর্মদিবস 4 দিন করার সিদ্ধান্ত হয়েছে। খুব শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে। দেশটির মন্ত্রিসভায় সিদ্ধান্তটি চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। তবে স্বাস্থ্য, পানি, বিদ্যুৎ এবং অন্যান্য প্রয়োজনীয় ও অত্যাবশ্যকীয় সেবা খাত এর আওতামুক্ত থাকবে। এখন থেকে শনি ও রোববারের সঙ্গে শুক্রবারও সাপ্তাহিক ছুটি হিসেবে গণ্য হবে। এতে করে সরকারি কর্মচারীরা তাঁদের বাড়ির পাশে বা অন্যত্র চাষাবাদের কাজ করার সুযোগ পাবেন, যা দেশে খাদ্য সংকটের একটা সমাধানও হতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থনৈতিক সংকট মোকাবিলায় এই পদক্ষেপ নিচ্ছে কলম্বো। এর মাধ্যমে দেশটির সরকার জ্বালানি ও খাদ্য সমস্যারও সমাধান করতে চাইছে। শ্রীলঙ্কার সরকারি খাতে কর্মচারীর সংখ্যা প্রায় 10 লাখ। ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের উপদেষ্টা মোহাম্মদ তাহির আনাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সৌদি নেতৃত্বাধীন আরব জোট যদি ইয়েমেন থেকে অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস চুরি করা বন্ধ না করে, তাহলে তার দেশের সেনারা সৌদি আরবের তেল স্থাপনাগুলোতে হামলা চালাবে। তিনি বলেন, জাতিসংঘের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি চলছে তা লঙ্ঘন করে ইয়েমেনের তেল ও গ্যাস চুরি করার কোনো সুযোগ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে ইয়েমেনের সেনারা দেবে না। ইয়েমেনের সরকারি কর্মকর্তারা জানাচ্ছেন, দেশের দক্ষিণাঞ্চলীয় সাবোয়া প্রদেশের উপকূল থেকে সৌদি আরব ও তার মিত্ররা ইয়েমেনের তেলবাহী জাহাজ লুট করার পাশাপাশি ওই প্রদেশ থেকে প্রাকৃতিক গ্যাস এবং অপরিশোধিত তেল চুরি করছে। এই অবস্থা চলতে থাকলে ইয়েমেনের সেনারা সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের তেল ও গ্যাস শোধনাগারগুলোতে হামলা চালাবে, এমনকি সমুদ্রে তাদের তেলবাহী জাহাজেও হামলা হতে পারে। কয়েকদিন আগে ইয়েমেন থেকে 20 লাখ ব্যারেলের বেশি তেল চুরি করে সৌদি আরবের একটি ট্যাঙ্কার থাইল্যান্ডের শ্রীরাচা বন্দরে ভিড়েছে। ইহুদিবাদী ইসরায়েল এবং সৌদি আরব সম্পর্ক স্বাভাবিকীকরণের জন্য যে প্রচেষ্টা চালাচ্ছে তার কঠোর নিন্দা জানিয়ে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা শেখ নাবিল কাউক বলেছেন, তেল আবিব ও রিয়াদের মধ্যকার সম্পর্ক স্থাপিত হলে তা হবে লেবাননের জন্য সরাসরি হুমকি। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করা এবং দেশের প্রতি সমর্থন ও এর মর্যাদা ও সম্পদ রক্ষা করা কৌশলগত দিক দিয়ে খুবই জরুরি। বর্তমান প্রেক্ষাপটে সৌদি আরব ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা হলে তা হবে লেবানন, ফিলিস্তিন, সিরিয়া এবং অন্যান্য সম্মানিত জাতিগুলোর জন্য সরাসরি হুমকি। গতকাল লেবাননের দক্ষিণাঞ্চলীয় বিন্ত শহরে এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
গত 30 মে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিড বলেছিলেন, তেল আবিব সৌদি আরবের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার জন্য আমেরিকা ও পারস্য উপসাগরীয় কয়েকটি আরব দেশের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করছে। সিরিয়ার ভেতরে নিরাপদ অঞ্চল গঠন করার জন্য তুরস্ক যে পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছে তার কঠোর সমালোচনা এবং যে কোনো মূল্যে এই পরিকল্পনার প্রতিহত করার ঘোষণা দিয়েছে দামেস্ক। সিরিয়ার সরকার বলছে তুরস্ক এই পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের জনসংখ্যার গঠন বিন্যাস বদলে দিতে চায়। গতকাল সিরিয়ার জাতীয় সংসদ এক বিবৃতিতে বলেছে সে দেশের আরও ভূখণ্ড দখল করার প্রচেষ্টা আন্তর্জাতিক এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। এর বিরুদ্ধে লড়াই করা এবং সিরিয়া সীমান্ত এলাকা জুড়ে তুর্কি সেনা মোতায়েন রাখার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সব ধরনের অধিকার সিরিয়ার রয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টসে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানি জনগণের বিরুদ্ধে আধিপত্যকামী মার্কিন প্রশাসনের প্রত্যক্ষ ও পরোক্ষ অপরাধযজ্ঞ স্মরণ করার লক্ষ্যে আগামী 27 জুন থেকে 3 জুলাই পর্যন্ত তেহরানে পালিত হবে কথিত মার্কিন মানবাধিকার পর্যালোচনা ও স্বরূপ উন্মোচন সপ্তাহ। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
ইরানে আগামী 27 জুন থেকে 3 জুলাই পর্যন্ত সময়কে কথিত মার্কিন মানবাধিকার পর্যালোচনা এবং স্বরূপ উন্মোচন সপ্তাহ হিসেবে নামকরণ করা হয়েছে। এ সময়ে ইরানি জনগণের বিরুদ্ধে আধিপত্যকামী মার্কিন প্রশাসনের প্রত্যক্ষ এবং পরোক্ষ অপরাধযজ্ঞের কথা স্মরণ করা হবে। ইরানের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের প্রধান ওয়াহিদ জালালজাদে আমেরিকার কথিত সন্ত্রাস বিরোধী লড়াইয়ের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, বিশ্বে প্রায় 8,50,00,000 লোক আমেরিকার কথিত আইনের মাধ্যমে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন, যেখানে আফগানিস্তানে কেবল লাখ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছেন। বিষয়ের ব্যাপার হচ্ছে, বিশ্বব্যাপী সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের দাবিদার আমেরিকা ইরানের সরকার বিরোধী মোনাফেকিন গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দিয়ে, এমনকি একে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিয়ে ইরানি জনগণের বিরুদ্ধে হত্যাকাণ্ড চালানোর জন্য তাদেরকে সবুজ সংকেত দিয়েছে। মানবাধিকার, ব্যক্তি ও সামাজিক অধিকার ও তাদের স্বাধীনতা সুরক্ষা এবং নাগরিক অধিকারের বিষয়ে মার্কিন সরকারের স্লোগান সত্ত্বেও মার্কিন সরকার সংখ্যালঘু আদিবাসী জনগোষ্ঠীর বিরুদ্ধে সহিংস, অমানবিক এবং বৈষম্যমূলক আচরণ করে আসছে। এছাড়া সংখ্যালঘু, কৃষ্ণাঙ্গ এবং অভিবাসন প্রত্যাশীদের সাথে অমানবিক আচরণ, যার মধ্যে শিশুদেরকে তাদের পিতামাতার কাছ থেকে আলাদা করা, কালো বর্ণের মানুষের বিরুদ্ধে মার্কিন পুলিশের অব্যাহত সহিংসতা ও তাদেরকে অকারণে বন্দী সহ আরও অনেক কিছু উল্লেখ করা যায়, যার মাধ্যমে আমেরিকার কথিত মানবাধিকার রক্ষার মিথ্যা দাবিকে প্রতিফলিত করে। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি বিষয়ক কমিটির প্রধান মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘনের কথা উল্লেখ করে আরও বলেন, আমেরিকার জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার মাত্র 5%, কিন্তু বিশ্বের 25% বন্দী এদেশের কারাগারে রয়েছে। আমেরিকায় ল্যাটিনো, নারী, কৃষ্ণাঙ্গ ইত্যাদি জনগোষ্ঠীর বিরুদ্ধে নিপীড়নের ঘটনা প্রতিদিনই ঘটছে। তারপরও মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে মানবাধিকারের রক্ষক এবং প্রতিষ্ঠাতা হিসেবে উপস্থাপন করে আসছে। অন্যদিকে ভিয়েতনাম, আফগানিস্তান, ইরাক এবং সিরিয়ার মতো অনেক দেশে অন্যায় সামরিক অভিযান এবং হামলা ও সেখানে যুদ্ধাপরাধ সংঘটিত করা সহ গুয়ান্তানামো বের মতো কুখ্যাত কারাগার প্রতিষ্ঠা করে সেখানে বন্দীদের ওপর পাশবিক নির্যাতন চালানোর মতো অনেক অন্ধকার রেকর্ড রয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বে সদ্য গঠিত নির্বাচন কমিশনের অধীনে আগামীকাল কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে কমিশন কিভাবে দায়িত্ব পালন করে তা দেখার অপেক্ষায় দেশের সব রাজনৈতিক দল। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির একটি পর্যালোচনা।
কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রচারণার সময় শেষ হয়েছে গতকাল সোমবার মধ্যরাতে। আগামীকাল বুধবার সকাল 8টা থেকে শুরু হবে ভোট গ্রহণ, চলবে বিকাল 4টা পর্যন্ত। প্রশাসন ও নির্বাচন কমিশন দাবি করছে নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও গ্রহণযোগ্য করতে ভোট কেন্দ্র সহ সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।
75টি স্থায়ী চেকপোস্ট স্থাপন করেছি এবং আমাদের র‍্যাবের 30টির মতো টহল টিম থাকবে, 12 প্লাটুন বিজিবি থাকবে এবং অর্ধ শতাধিকের উপরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 9 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করবে।
আগামীকাল অনুষ্ঠেয় এই সিটি কর্পোরেশন নির্বাচন হতে যাচ্ছে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বে সদ্য গঠিত নির্বাচন কমিশন পরিচালিত প্রথম বড় ধরনের নির্বাচন। এই নির্বাচনে কমিশন কিভাবে দায়িত্ব পালন করে তা দেখার অপেক্ষায় সকল রাজনৈতিক দল। সিটি নির্বাচনে 2 লাখের বেশি ভোটার 105টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে এবার মেয়র পদে লড়ছেন 5 জন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আওয়ামী লীগের আরফানুল হক রিফাত ও বিএনপি থেকে বহিষ্কৃত প্রার্থী মনিরুল হক সাক্কু এবং নিজামুদ্দিন কায়সারের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।
স্থানীয় এমপি সাহেবের যে আপনাদের মাধ্যমে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, নির্বাচন কমিশনার ওইখানে স্থানীয় এমপি সাহেবের কাছে অসহায়ত্ব ফিল করেছে। উনি আপনার 2018 মতনই মেকানিজম করতেছে কিভাবে ভোটটা লুট করা দেয়।
এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশন ব্যর্থতার পরিচয় দিয়েছে। এটাই প্রমাণ করে যে নিরপেক্ষ সরকার ছাড়া এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি আজ মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপি কার্যালয়ে মহিলা দলের এক মত বিনিময় সভায় এ মন্তব্য করেন। তবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে এখন পর্যন্ত কোনো অনিয়মের অভিযোগ আসেনি বা সেটা দৃশ্যমান নয়। আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া জেলায় এক সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুবুল আলম হানিফ বলেন কুমিল্লা মহানগর আসনে সংসদ সদস্য এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি আকমা বাহাউদ্দিন বাহার তার নিজ বাড়িতে অবস্থান করছেন। একজন সংসদ সদস্য তার এলাকায় যেতে পারেন, বাড়িতে থাকতে পারেন। হানিফ বলেন যদি কোনো সংসদ সদস্য স্থানীয় নির্বাচনে প্রচারণায় অংশ না নিয়ে থাকেন সেক্ষেত্রে তো নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উত্থাপিত হতে পারে না। এদিকে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক বা সুজন। সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে সুজন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে ধ্বংসের দ্বারপ্রান্তে ইহুদিবাদী ইসরায়েল শীর্ষক একটি বিশেষ আলোচনা।
দর্পণ। শ্রোতাবন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণ ধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
গত পর্বের অনুষ্ঠানে আমরা ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সংঘাতের নানা দিক সম্পর্কে আলোচনা করেছি। আজকের অনুষ্ঠানে আমরা ইসরায়েলের বিপর্যয়কর অবস্থা সম্পর্কে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
১৯৪৮ সালে অবৈধভাবে ইসরায়েল নাম রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত যত সরকার এসেছে তারা সবাই নিজেদের সামরিক শক্তিকে বাড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। একই সঙ্গে তারা যে কোনো যুদ্ধে নিজেদেরকে অপরাজেয় শক্তি হিসেবে বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা চালিয়েছে। সম্প্রসারণকামী লক্ষ্য বাস্তবায়নের জন্য ইসরায়েল সামরিক দিক দিয়ে এ অঞ্চলে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার চেষ্টা করলেও বর্তমানে সামরিক ও সামাজিক ক্ষেত্রে তারা কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। বলা যায় ইসরায়েল দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, প্রতিষ্ঠার ৮০তম বার্ষিকীর মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলুপ্ত হতে পারে। তিনি বলেন, ইতিহাসের নিরিখে দেখা যায় ইহুদিরা কখনো ৮০ বছরের বেশি শাসনকাজ পরিচালনা করতে পারেনি। হিব্রু ভাষায় প্রকাশিত দৈনিক ইয়েদিয়েত অহরনথকে দেওয়ার সাক্ষাৎকারে সামরিক বাহিনীর সাবেক জেনারেল ইহুদ বারাক এসব কথা বলেন। অভিশপ্ত অষ্টম দশক হতে পারে ইসরায়েলের বর্তমান সরকারের অস্তিত্ব বিলুপ্তির শেষ সময়।
প্রকৃতপক্ষে ইসরায়েলের সামরিক শক্তি ফিলিস্তিনিদের পক্ষ থেকে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ায় তারা এখন অস্তিত্ব সংকটে ভুগছে। ইসরায়েল প্রতিষ্ঠার প্রায় ৭০ বছর পর এই প্রথম তারা শুধু যে নিরাপত্তা সংকটে পড়েছে তাই নয়, বরং এই সংকট ক্রমেই গভীরতর হচ্ছে। ইসরায়েল দাবি করে থাকে তাদের সামরিক নীতি হচ্ছে আত্মরক্ষামূলক, কিন্তু বাস্তবতা হচ্ছে তারা শুরু থেকেই আগ্রাসন চালিয়ে ফিলিস্তিনিদের জায়গা জমি দখল করছে এবং ফিলিস্তিনিদের উপর জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে। এছাড়া নানা ষড়যন্ত্রের মাধ্যমে ইসরায়েল ওই অঞ্চলের সংকট অন্যত্র ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, যাতে কেউ ইসরায়েলি আগ্রাসনের দিকে নজর দিতে না পারে। এ কারণে ইসরায়েল সবসময় আগ্রাসী শক্তি হিসেবে পরিচিত। গত ২ দশকে ইসরায়েল কোটি কোটি ডলার খরচ করে ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে এবং তাদের দাবি এই ব্যবস্থা ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করবে। প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে ব্যয়বহুল অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের কথা উল্লেখ করা যায়।
গত কয়েক বছরে লেবানন ও ফিলিস্তিনিদের সশস্ত্র প্রতিরোধ সংগঠনগুলোর সঙ্গে ইসরায়েলি সেনাদের একাধিক যুদ্ধ হয়েছে। গাজায় ৫১ দিনের যুদ্ধ, লেবাননের হিজবুল্লাহর সাথে ৩৩ দিনের যুদ্ধ, গাজায় ২২ দিনের যুদ্ধ এবং সর্বশেষ গাজায় ১১ দিনের যুদ্ধে প্রমাণিত হয়েছে ইসরায়েল ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোকে তো দুর্বল করতে পারেনি, বরং অতীতের যে কোনো সময়ের তুলনায় ফিলিস্তিন সহ অন্য প্রতিরোধ শক্তি আরও শক্তিশালী হয়েছে এবং তাদের রকেট ও ক্ষেপণাস্ত্রের আঘাত ইসরায়েলকে বিস্মিত করেছে। এছাড়া এসব যুদ্ধে ইসরায়েলের ক্ষেপণাস্ত্রের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে খুব একটা সফলতা দেখাতে পারেনি। ফিলিস্তিনিদের ড্রোন প্রযুক্তিও ইসরায়েলের জন্য আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এসব কারণে ইসরায়েল তাদের প্রতিরক্ষা শক্তির কার্যকারিতা ও ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েছে। বলা যায় অপরাজেয় খ্যাত ইসরায়েলের জাতীয় নিরাপত্তাকে একেবারে নড়বড়ে করে দিয়েছে ফিলিস্তিনিদের প্রতিরোধ শক্তি। এ অবস্থা শুধু ফিলিস্তিন নয়, বরং সমগ্র এ অঞ্চলে ইসরায়েল বিরোধী শক্তিগুলোকে প্রেরণা যুগিয়েছে।
শুধু যে সামরিক ক্ষেত্রে ইসরায়েল কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে তাই নয়, একই সাথে অভ্যন্তরীণ সামাজিক ও নিরাপত্তা ক্ষেত্রেও সংকটে পড়েছে। সামরিক সংকটের চেয়ে অভ্যন্তরীণ সংকট অনেক বড় হয়ে দেখা দিয়েছে, যার ফলে ইসরায়েল ভেতর থেকেই ধসে পড়তে পারে। বিভিন্ন দেশ থেকে আসা ইহুদিবাদীরা ভিন্ন বর্ণ ও সংস্কৃতির অধিকারী হওয়ায় তাদের মধ্যে সামাজিক ঐক্য জোরালো নয়। এটা ইসরায়েলের মাথা ব্যথার অন্যতম একটি কারণ। ইসরায়েলে ইহুদিদের মধ্যে বর্ণবিদ্বেষ প্রবল।
বর্তমানে 120,000 ইথিওপিয়ান ইহুদি বাসবাস করছে। 1980 দশকে ইথিওপিয়ায় গৃহযুদ্ধ থেকে বাঁচার অজুহাতে এসব ইহুদিরা ইসরায়েলে পাড়ি জমিয়েছিল, কিন্তু 3 দশক পেরিয়ে গেলেও আফ্রিকা থেকে আসা ইহুদিরা বর্ণবাদের শিকার হচ্ছে এবং দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে জীবনযাপন করছে।
ইসরায়েলের সূত্রগুলো জানিয়েছে এসব ইহুদিদের বেশিরভাগই পাহারাদার, পরিচ্ছন্ন কর্মী ও পরিষেবামূলক কাজে নিয়োজিত এবং তাদের প্রায় 41% পরিবার দরিদ্র জীবনযাপন করে। ফলে ইসরায়েলে সামাজিক বৈষম্য প্রবল এবং প্রায় ইহুদি অধিবাসীদের মধ্যে সংঘাত বাঁধে। বাইরে থেকে আসা ইহুদিরা স্থানীয় আরব ইহুদিদের বিরুদ্ধে স্লোগান দেওয়ার আরব ও অনারব ইহুদিদের মধ্যকার বিরোধ চরম আকার ধারণ করেছে। এই সামাজিক বিভেদ ইসরায়েলের অস্তিত্বের জন্য বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে।
ইসরায়েলের জন্য আরেকটি দুশ্চিন্তার বিষয় হচ্ছে এখানে আসা ইহুদিরা গোলযোগপূর্ণ পরিস্থিতি ও নিরাপত্তাহীনতার কারণে ইসরায়েল ছেড়ে চলে যাচ্ছে। ইসরায়েলি কর্মকর্তারা উন্নত জীবনযাপনের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন দেশ থেকে ইহুদিদেরকে এখানে এনে জড়ো করেছে। এমনিতেই ইসরায়েল জনসংখ্যার স্বল্পতায় ভুগছে। এই অবস্থায় নিরাপত্তাহীনতার কারণে ইহুদিরা এই অঞ্চল ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় ইসরায়েল আরও বেকায়দায় পড়তে যাচ্ছে। ইসরায়েলের পরিসংখ্যান বিভাগ থেকে বলা হয়েছে প্রতি বছর শিক্ষা গ্রহণ কিংবা কাজের জন্য ইসরায়েলের ইহুদি অধিবাসীরা অন্য দেশে চলে যাচ্ছে এবং এদের মধ্যে অনেকেই আর ইসরায়েলে ফেরত আসছে না। 2017 সালে ইসরায়েল ত্যাগের ঘটনা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। এ থেকে ইসরায়েল সরকারের প্রতি সাধারণ মানুষের অনাস্থার বিষয়টি ফুটে উঠেছে।
ইসরায়েলি কর্মকর্তাদের দুশ্চিন্তার আরেকটি কারণ হচ্ছে সেনাবাহিনীর প্রতি সাধারণ মানুষের অনাস্থা। এক জনমত জরিপে দেখা গেছে সেনাবাহিনীর প্রতি 12% মানুষের আস্থা কমে 78% এসে দাঁড়িয়েছে, অথচ কিছুদিন আগেও এ হার ছিল 90%। সেনাবাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা কমে যাওয়ায় ইসরায়েলি সেনাদের পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে এবং বহু পরিবার তাদের সন্তানদের সেনাবাহিনীতে পাঠাতে অনীহা দেখাচ্ছে, এমনকি অনেক সেনা সদস্য আত্মহত্যাও করেছে। এভাবে ইসরায়েল সামরিক নিরাপত্তা ও সামাজিক ক্ষেত্রে চরম বিপর্যয়ের সম্মুখীন হয়েছে, যা তাদের ধ্বংসকেও ত্বরান্বিত করবে বলে পর্যবেক্ষকরা মনে করেন। তো শ্রোতা বন্ধুরা, ইসরায়েলের বিপর্যয়কর পরিস্থিতি সম্পর্কে বিশেষ আলোচনা দ্বিতীয় ও শেষ পর্ব শুনলেন। আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক প্রাত্যহিক পরিবেশনা কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 14 জুন মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। সাবেক শিক্ষামন্ত্রীর APS মন্মথ বাড়ই চাকরিচ্যুত। প্রথম আলো ইত্তেফাক লিখেছে, ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর চুয়েট বন্ধ ঘোষণা। ইজ্জত গালোকার
মানবজমিন। যুগান্তর লিখেছে, যুদ্ধের একশো দিনে $98 বিলিয়ন আয় রাশিয়ার। কালের কণ্ঠের শিরোনাম, বিএনপি নেতা নজরুল বললেন, খালেদা জিয়াকে সরকার ভয় পাচ্ছে। এক নেকে ১১,০০০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, মহিলা আইনজীবীকে ধর্ষণ, জোর করে গর্ভপাত, যোগী রাজ্যের ঘটনায় অভিযুক্ত, খোদ পুলিশ। সংবাদ প্রতিদিন, দেড় বছরে 10 লক্ষ কর্মসংস্থানের ঘোষণা কেন্দ্রের। কংগ্রেস করল কটাক্ষ আজকাল, মুসলমানদের নিশানা করছে মোদী সরকার, অতিরিক্ত বল প্রয়োগ থামাতে আরজি অ্যামনেস্টির। আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট বন্ধ ঘোষণা হল এবং হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছেন উপাচার্য। পরবর্তী যে সমস্ত ঘটনা আমরা জানতে পারছি তা শুধু দুঃখজনকই নয়, লজ্জাজনকও বটে। আমি সবসময় বলি যে ছাত্রদের কাজই, প্রথম কাজই হচ্ছে যে লেখাপড়া করা, এটি তাদের প্রধান ব্রত এবং এটি তাদের প্রধান কাজ। যখন এই লেখাপড়া ছেড়ে যখন অস্ত্র হাতে নিয়ে রাজনৈতিক সংগঠন করা হয় এবং রাজনৈতিক সংগঠন করতে গেলে মোটামুটি ভাবে অস্ত্র নিশ্চিত হয়, অস্ত্র তাদের হাতে যায় এবং নিরাপদেই তারা ব্যবহার করতে পারে মোটামুটি ভাবে, এগুলো আমরা দেখে আসছি বহু যুগ ধরে। এইগুলো যখন ঘটে তখন আর ছাত্র থাকে না এবং ছাত্রদের যে মূল মিশন, যে মূল লক্ষ্য, সব জায়গা থেকে তারা বিচ্যুত হয়ে যায়। চট্টগ্রামের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেই একই ঘটনা ঘটেছে এবং দুঃখজনক হচ্ছে যে এখন ঘটছে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে, অর্থাৎ বিশ্ববিদ্যালয় অঙ্গন থেকে প্রতিদ্বন্দ্বী সমস্ত ছাত্র সংগঠনকে তারা বের করে দিয়েছে। বের করে দেওয়ার পরে এখন তাদের সামনে বিরোধী মতের কোনো প্রতিদ্বন্দ্বী নেই, এখন নিজেদের ঘরের ভেতরের প্রতিদ্বন্দ্বী। যেহেতু এগুলো ছাত্রলীগ, ছাত্রদল বা বাংলাদেশের বেশিরভাগ ছাত্র সংগঠন ক্ষমতা কেন্দ্রিক সংগঠন, সে কারণে ক্ষমতাকে নিশ্চিত করার জন্য অস্ত্রবাজি থেকে শুরু করে সবকিছু করতে তারা প্রস্তুত। ফলে ছাত্রলীগের দুই গ্রুপের ভিতরে যে ঘটনা ঘটেছে সেটি অস্বাভাবিক কোনো বিষয় না।
জনাব সিরাজুল ইসলাম, তুরস্কের নিরাপদ অঞ্চল গঠনের পরিকল্পনা থেকে সিরিয়ার ভেতরে সামরিক অভিযান পরিচালনা করছে তুরস্ক, তবে প্রতিরোধ করার ঘোষণা দিয়েছে সিরিয়া, কি বলবেন আপনি?
জি, তুরস্ক সিরিয়ার অভ্যন্তরে নিরাপদ অঞ্চল গঠন করতে চায়। এই নিরাপদ অঞ্চলটা হচ্ছে তুরস্ক থেকে সিরিয়ার সীমান্তে তুরস্কের বাহিনী আসলো, তারপরে সীমান্ত থেকে সিরিয়ার ভিতরে 30 মাইল ঢুকলো। এই 30 মাইল সীমান্ত জুড়ে তুরস্ক নিজের জন্য নিরাপদ অঞ্চল গঠন করবে। এখানে সিরিয়ার সামরিক বাহিনী থাকতে পারবে না, এখানে সিরিয়ার যে কুর্দি যোদ্ধারা রয়েছে বা আরো যারা রয়েছে তারা কেউ থাকতে পারবে, অর্থাৎ এই অঞ্চলটার মূলত নিয়ন্ত্রণ থাকবে তুরস্কের হাতে। সিরিয়া একটি স্বাধীন সার্বভৌম দেশ, সেই দেশের ভেতরে তুরস্ক হলো বাইরের একটি শক্তি, সেই দেশের নিয়ন্ত্রণ থাকবে এবং তার কথাই সিরিয়ার অভ্যন্তরের একটা বিরাট ভূখণ্ড পরিচালিত হবে। এটি কি গ্রহণযোগ্য কথা হতে পারে? এটি হতে পারে না। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান নামে নামে মুসলমানের কথা বলে, ইসলামের কথা বলে, কিন্তু প্রকৃতপক্ষে কাজগুলো যা করে তা অনেক কিছু ইসলাম এবং মুসলমানের স্বার্থে যায় না। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান যে ঘটনা ঘটাচ্ছে, যে কাজ করছে, এই কাজটা যদি সিরিয়া তার দেশের ভেতরে করতে চাইতো তাহলে তুরস্ক কি রাজি হতো? রাজি হতো না। ফলে তুরস্ক যে কাজ করছে সেটি কোনোভাবেই জাস্টিফাইড হতে পারে না, তুরস্ক ভুল পথে।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারো ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। আগামী দেড় বছরে দেশে 10 লক্ষ চাকরি হবে, কর্মসংস্থানের বড় ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর। সংবাদ প্রতিদিন ও আজকালের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, দেশে কর্মসংস্থান নিয়ে বড়সড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী দেড় বছরে 10 লক্ষ চাকরি হবে এবং এই প্রকল্পের নাম দিয়েছেন তিনি মিশন মোড। ক্ষমতায় আসার সময় কেন্দ্রের তরফে কর্মসংস্থান নিয়ে ভুরি ভুরি প্রতিশ্রুতি দেওয়া হলেও তা পূরণ হয়নি। এ অভিযোগে বিরোধীরা লাগাতার বিঁধেছেন মোদী সরকারকে। বিরোধী কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা টুইটে কটাক্ষ করে বলেন, কর্মসংস্থানে এই মুহূর্তে সবচেয়ে খারাপ অবস্থার মধ্য দিয়ে চলছে দেশ। মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি গত 75 বছরের মধ্যে সবচেয়ে বেশি, আর প্রধানমন্ত্রী শুধু টুইটার খেলছেন। মুসলমানদের নিশানা করেছে মোদী সরকার, অতিরিক্ত বল প্রয়োগ থামাতে আরজি অ্যামনেস্টির। আনন্দবাজার পত্রিকার এই খবরে লেখা হয়েছে, বর্তমানে নিলম্বিত বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য এবং তৎপরবর্তী বিক্ষোভের ঘটনায় তোলপাড় পড়ে গেছে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে। এবার এ প্রেক্ষিতে কড়া বিবৃতি জারি করে ভারত সরকারকে মুসলমানদের নিশানা না করার আবেদন জানালো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে আরব দুনিয়ায় কার্যত একঘরে হয়ে যায় ভারত। বিরোধিতা বিক্ষোভ শুরু হয় দেশের মধ্যেও, কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলো সেই বিক্ষোভ দমনে অতিরিক্ত কড়া পদক্ষেপ গ্রহণ করে বলে অভিযোগ। এবার সে প্রেক্ষিতে কড়া বিবৃতি জারি করল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বিক্ষোভ দমনের কড়া প্রক্রিয়ায় দেশে একটি শিশু সহ দুজনের মৃত্যু হয়েছে বলেও দাবি করেছে অ্যামনেস্টি। রাষ্ট্র মুসলমানদের নিশানা করছে বলেও দাবি করেছে অ্যামনেস্টি। বিবৃতিতে তারা লিখেছে, ভারত সরকার প্রতিশোধমূলকভাবে বেছে বেছে সেই সমস্ত মুসলমানদের উপর নিপীড়ন নামিয়ে আনছে যারা মুখ খোলার স্পর্ধা দেখাচ্ছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে গল্প ও প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প,
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পশ্চাৎ গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আজকের আসরে আমরা শুনব চমৎকার একটি হাসির গল্প। গল্পটিকে ঘিরে একটি প্রবাদের জন্ম হয়েছে। প্রবাদটি হল ওর মুরগির পা একটা। বিখ্যাত কৌতুকবিদ মোল্লা নাসরুদ্দিন হোজ্জার জীবনের একটি কাহিনী অবলম্বনে তৈরি হয়েছে প্রবাদটি। নাসরুদ্দিন হোজ্জার কথা তো জানা আছে নিশ্চয়ই। বেশ প্রাচীনকালে এই নামের এক বৃদ্ধ ছিলেন। উপস্থিত বুদ্ধি আর কৌতুকপূর্ণ কথাবার্তার জন্য তিনি ছিলেন বেশ খ্যাতিমান এবং সর্বমহলে সমাদৃত। তো তিনি যে শহরে বসবাস করতেন সেই শহরে নতুন একজন গভর্নর এলো।
নতুন গভর্নরকে স্বাগত জানানো সে সময়কার একটা সাধারণ ভদ্রতা ছিল। ওই সৌজন্য দেখাতে শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলেই গেল গভর্নরের প্রাসাদে। খালি হাতে তো আর যাওয়া যায় না, সকলেই কিছু না কিছু হাদিয়া নিয়ে গেল গভর্নরের সঙ্গে পরিচিত হতে। মোল্লা নাসরুদ্দিন অবশ্য এই সৌজন্যের ব্যাপারটা তেমন পছন্দ করত না, কিন্তু তার পছন্দে কি আসে যায়? মোল্লাও তো সেই সমাজের একজন অভিজাত লোক হিসেবে পরিচিত, তাই তাকেও যেতেই হবে গভর্নরের সাক্ষাতে, এর কোনো বিকল্প নেই। সুতরাং সে তার স্ত্রীকে বলল। কি বলল সেই গল্প শুনব মিউজিক বিরতির পর। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
Thank you.
মোল্লা নাসিরুদ্দিন তার স্ত্রীকে বলল, মুরগির পাল থেকে একটা মুরগি ধরে সুন্দর করে পাকাও, নতুন গভর্নর এসেছে, তার জন্য হাদিয়া হিসেবে নিয়ে যাব। তার স্ত্রী যথাযথ যত্নের সঙ্গে একটা মুরগি পাক করে দিল। বড় একটা ট্রেতে মুরগিটাকে রেখে তার চারপাশের সবজি, সালাদ ইত্যাদি দিয়ে গার্নিশ করে দিল। সবশেষে তার উপরে সরপোষ দিয়ে সুন্দর পরিষ্কার একটা কাপড় দিয়ে ঢেকে দিল। সুসজ্জিত ট্রেটা এবার মোল্লা নাসরুদ্দিনের হাতে দিল। মুরগির তরতাজা মশলা আর জাফরানের গরম গরম সুবাস মোল্লার নাক ভেদ করে বুকের ভেতর মোচড় দিয়ে একেবারে পেটের মাঝখানে পৌঁছে গেল। মনে মনে বলল, আহারে, যদি ওই নয়া গভর্নর না আসতো তাহলে তো তার জন্য এই মজাদার সুস্বাদু পেট মোচড়ানো আজব ঘ্রাণময় মুরগির খাবারটা নিয়ে যেতে হতো না। বইয়ের সঙ্গে খোশ গল্প করতে করতে পেট ভরে খেতে পারতাম আর দুজনে খুনসুটি করে কাটাতে পারতাম, কিন্তু এসব ভেবে আর কি হবে, উপায় তো নেই, যেতেই হবে।
বেচারা অবশেষে পাকানো মুরগির ট্রেটি হাতে নিয়ে রওনা হলো গভর্নরের বাসভবনের উদ্দেশ্যে। পথে যেতে যেতে বেচারা বেশ কয়েকবার সরপোষটা তুলে বউয়ের নিজ হাতে পাকানো মুরগির দিকে তাকিয়ে দেখল। পথে হাঁটতে হাঁটতে মোল্লা মারাত্মক ক্ষুধার্ত হয়ে পড়ল। ক্ষুধা না লাগলে ওই মুরগির ঘ্রাণ মোল্লার রসনায় সুড়সুড়ি দিয়ে যাচ্ছিল। ইস, কেমন জানি মজা হয়েছে, একটু চেখে দেখলে তো মন্দ হয় না। মুরগির ঘ্রাণ মোল্লাকে এমনভাবে প্ররোচিত করল যে বেচারা আর টিকে থাকতে পারল না, কাজটা করেই বসল। সরপোষটা সরিয়ে মুরগি ছিঁড়ে মজা করে খেয়ে ফেলল। খেদে মুখ ঠোঁট পরিষ্কার করতে করতে আপন মনে বলল, হায় হায়, আমি কি করলাম এটা। গভর্নর যদি দেখে মুরগির পা একটা নেই, যদি জিজ্ঞেস করে আমাকে, জবাবে কি বলবো, নাকি বাসায় ফিরে যাব। পরদিন আরেকটা আস্ত মুরগি পাক করে নিয়ে দেখা করতে যাব গভর্নরের সাথে। মোল্লার সিদ্ধান্তের একথা জানব খানিক মিউজিক বিরতির পর। সঙ্গেই আছেন আপনারা যথারীতি, এ প্রত্যাশা রইল।
কিছুক্ষণ ভাবল মোল্লা, তারপর সিদ্ধান্ত নিল এক পা বিহীন মুরগিটা হাদিয়া হিসেবে নিয়েই দেখা করতে যাবে গভর্নরের সঙ্গে। ছেঁড়া পাটাকে গার্নিশের সবজি দিয়ে ঢেকে দিয়ে আবারও হাঁটতে লাগলো গভর্নরের বাসভবনের দিকে। একটা সময় পৌঁছে গেল মোল্লা গভর্নরের বাসায়। মোল্লা তার শহরে গভর্নরের শুভ গমনে স্বাগত জানালো এবং তার মঙ্গল কামনা করল। তারপর বলল, আমার স্ত্রী খুব ভালো রাঁধুনি, তাকে বলেছিলাম আপনার জন্য যত্ন সহকারে মজা করে একটা মুরগি পাকিয়ে দিতে। গভর্নর মোল্লার স্ত্রী ও মোল্লার দেয়া উপহার সাদরে গ্রহণ করল এবং ধন্যবাদ জানালো। ট্রে থেকে সরপোষটা সরিয়ে পাশে রাখল এবং সংক্ষিপ্ত নজর বুলিয়ে গভর্নর বুঝতে পারল ট্রেতে সাজানো মুরগির পা একটা।
গভর্নর হালকা মুচকে হেসে বলল, তোমার স্ত্রী সম্ভবত মুরগির একটা রান খেয়ে দেখেছে নিশ্চিত হওয়ার জন্য যে সত্যি খাবারটা মজা হয়েছে কিনা। মোল্লা নাসরুদ্দিন বুঝে উঠতে পারছিল না কি জবাব দেবে। হঠাৎ তার চোখ পড়ল গভর্নরের বাসার জানালা দিয়ে ভেতরের সুইমিং পুলের দিকে। সেখানে কটা রাজহাঁস এক পায়ে দাঁড়িয়ে ছিল। মোল্লা এবার পরিপূর্ণ আস্থা নিয়ে হেসে হেসে বলল, না জনাব, ও খুব ভালো রাঁধুনি, খাবার চেকে দেখার প্রয়োজন পড়ে না তার। গভর্নর বলল, তাহলে আমার জন্য আনা মুরগির পা একটা কেন? মোল্লা হাসি দিয়ে বলল, আমাদের শহরের সকল মুরগিরই পা একটা জনাব, আপনি কষ্ট করে আপনার ঘরের ওই জালনা দিয়ে বাইরে তাকিয়ে দেখুন, সবাই এক পায়ে দাঁড়ানো। গভর্নর রাজহাঁসের দিকে তাকালো, তারপর কি হলো তা শুনব একটু মিউজিক বিরতির পর, সঙ্গেই থাকুন।
¶¶ গভর্নর রাজহাঁসের দিকে তাকাতেই কর্মীরা লাঠি দিয়ে হাঁসগুলোকে তাড়িয়ে নিয়ে গেল খোঁয়ারের দিকে। মোল্লাকে তখন গভর্নর বলল, হাঁসগুলো দুপায়ে দৌড়ে যাচ্ছে, দেখলেন তো? মোল্লা বলল, প্রথমত ওই রকম একটা লাঠি দিয়ে আপনাকে কেউ যদি তাড়াতো তাহলে আপনি দুই পা থাকা সত্ত্বেও আরও দুই পা ধার করতেন। দ্বিতীয়ত, আমি এই মুরগিটিকে তখনই ধরেছি যখন সে এক পায়ে দাঁড়িয়ে। গভর্নর বুঝতে পারলো যে মোল্লার সঙ্গে কথা বলে পার পাওয়া সহজ হবে না। কর্মচারীদের ডেকে বলল, এই এক পায়ের মুরগিটা বাসার ভেতরে নিয়ে যাও, বউ ছেলে মেয়েদের নিয়ে আমরা খাবো।
এরপর থেকে কেউ যখন অযৌক্তিক ও অসংলগ্ন কথাবার্তা বলে এবং তার কথার যথার্থতা প্রমাণ করতে কিংবা প্রতিষ্ঠিত করতে পীড়াপিড়ি করে, তখনই বলতে শোনা যায় এই প্রবাদটি, ওর মুরগির পা একটা। তো শ্রোতাবন্ধুরা, এই ছিল আজকের প্রবাদের গল্প।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
গল্প ও প্রবাদের গল্পের আসর শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। ইরান সফর করছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো, দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে বাধা দূর করা হবে বলে ঘোষণা। গ্রিসে আটক ইরানি জাহাজের পণ্য ফেরত দেওয়ার নির্দেশ, $700 কোটি ফেরত দিতে দক্ষিণ কোরিয়ার তালবাহানা অব্যাহত। মহানবী সম্পর্কে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে কলকাতায় ব্যাপক বিক্ষোভ, অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। বাংলাদেশের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের পর ক্লাস বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ। এবারে সবশেষে কয়েকটি খবর। পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর উত্তরাঞ্চলের একটি গ্রামে সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে 50 জন নিহত হয়েছে, তবে কোনো সূত্রে মৃতের সংখ্যা 165 জন বলে জানানো হয়েছে। গতকাল বুর্কিনা ফাসো নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, সন্ত্রাসী হামলায় কমপক্ষে 100 মানুষ নিহত হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র রয়টার্সকে বলেছে, এ ঘটনায় 165 জনের মতো প্রাণ হারিয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে, এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.